বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতি দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম ওয়া ইযা তাওয়াল্লা সা'আ ফিল আরদি লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ওয়া ইযা তাওয়াল্লা সা'আ حَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَنُشِرْ مُدْتِهِ أَمُنُ لُوْكَاتِهِ পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস আবু মারজুকের বক্তব্য বিকৃত করায় হামাসের প্রতিবাদ। 13 মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব, চলমান সংস্কারে দৃঢ় সমর্থন জানিয়ে ডক্টর ইউনুসকে জাতিসংঘের চিঠি। এবং ইরানের সাথে ব্যবসা, ভারতের 4 প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন এবং আঞ্চলিক বিষয়াদিতে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তেহরান সফরত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমবর্ধমান হিসেবে বর্ণনা করে তিনি দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো, বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর উল্লেখযোগ্য সামর্থ্য ইরান ও রাশিয়া রয়েছে এবং আমরা তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর। সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর জোর দেন। তিনি বলেন, বিশেষ করে ব্যাপক ভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নকে মস্কো অগ্রাধিকার দিয়েছে। হোয়াইট হাউস তার ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে না আসা পর্যন্ত তেহরান নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না। তেহরান সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাভরোভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরান নিজের পরমাণু ইস্যুতে কাজ করবে। আরাকচি স্পষ্ট করে বলেন, পরমাণু আলোচনার ব্যাপারে ইরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা চাপ, হুমকি কিংবা নিষেধাজ্ঞার মুখে কোনো আলোচনা করব না। যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষের সঙ্গে বৈঠককে বিস্তারিত গঠনমূলক অভিহিত করে বলেন, ব্রিক্সের গঠন কাঠামোর আওতায় দুদেশ নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে। ল্যাভরোভ বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক বিনিময়ের পরিমাণ 13% বেড়ে গেছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস হামাস নেতা মুসা আবু মারজুকের একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে বলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে। হামাস বলেছে, মারজুকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার মূল বক্তব্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমস সোমবার হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুকের সাক্ষাৎকার ভিত্তিক একটি নিবন্ধে একথা লিখেছে যে মারজুক বলেছেন, 7 অক্টোবরের আলাকসা তুফান অভিযানের প্রতিক্রিয়ায় গাজা ইসরায়েলের সম্ভাব্য ধ্বংসযজ্ঞের কথা জানা থাকলে তিনি অভিযানে সম্মতি দিতেন না। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে মঙ্গলবার সারা বিশ্বের গণমাধ্যমে মুসা আবু মারজুকের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয়। এর প্রতিক্রিয়ায় হামাস মঙ্গলবার গাজা এক বিবৃতিতে বলেছে, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে আবু মারজুকের সঠিক বক্তব্য তুলে ধরা হয়নি এবং তিনি যা বলতে চেয়েছেন তা ফুটিয়ে তোলা হয়নি। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আবু মারজুক একথা নিশ্চিত করেছেন যে ইসরায়েলের দখলদারিত্ব, অবরোধ ও অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে 2023 সালে 7 অক্টোবরের আলাকসা তুফান অভিযান চালানো হয়েছে। আবু মারজুক নিউইয়র্ক টাইমসকে আরও বলেছেন, সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে মাতৃভূমি মুক্ত করার অবস্থান থেকে হামাস সরে যাবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাভরোভ বলেছেন, তার দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার যে কোনো বন্দোবস্তে মস্কোর স্বার্থ রক্ষা করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে তুরস্ক সফরে গিয়ে ল্যাভরোভ এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধের ব্যাপারে মস্কোর অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করছে, অথচ ইউরোপীয় দেশগুলো যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সদিচ্ছার মনোভাব নিয়ে যে কেউ এগিয়ে আসবে তার সঙ্গে আলোচনায় বসতে মস্কোর অসুবিধা নেই, এমনকি যদি সে পক্ষ ইউক্রেন বা ইউরোপও হয়, কিন্তু আমরা তখনই যুদ্ধ বন্ধ করব যখন আলোচনায় কঠিনভাবে রুশ ফেডারেশনের স্বার্থ রক্ষিত হবে। খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি সই করতে রাজি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবার হোয়াইট হাউসে যাবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা প্রাথমিকভাবে ইউক্রেনের $500 বিলিয়ন প্রাকৃতিক সম্পদের উপর যে অধিকার দাবি করেছিল সেটি থেকে সরে এসেছে। তবে একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে না তারা, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করবেন। ইউক্রেনের বিষয়ে ট্রাম্প বলেছেন, তারা খুব সাহসী, তবে আমেরিকার অর্থ ও সামরিক উপকরণ ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এতে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের। প্রস্তাবে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এছাড়া দ্রুত শত্রুতা বন্ধ করে যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। প্রস্তাবের পক্ষে 93টি ভোট পড়ে আর বিরুদ্ধে ভোট দেয় 18টি দেশ, এর মধ্যে রাশিয়া ও আমেরিকা উল্লেখযোগ্য। চীন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসিভুক্ত দেশগুলো সহ 65টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। লেবানন অবশ্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি তোলার আগে এর বিপক্ষে ভোট দিতে বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা, তারপরও হেরে গেছে ওয়াশিংটন। জাতিসংঘে এই প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে আবারও ইউরোপ ও আমেরিকার মধ্যে বিভক্তির রেখা ফুটে উঠল। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব, যার উত্তর দিয়েছেন 25 ফেব্রুয়ারি। চিঠিতে মহাসচিব লিখেছেন, 4 ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা 7 ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্তোনিও গুতেরেস 13-16 মার্চ বাংলাদেশ সফর করবেন বলে তার কার্যালয় নিশ্চিত করেছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের 4টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইরানের পেট্রোজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মার্কিন সরকার তথ্য জানিয়েছে। বিদেশি সম্পদ বিষয়ক মার্কিন সরকারের অফিস ও পররাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের ওই 4 প্রতিষ্ঠান হল ফ্লুক্স মেরিটাইম LLP, BSM মেরিন LLP, অস্টিন শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমোস লাইন্স ইন্টার কর্পোরেশন। এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কসমোস লাইন্স ইন্টার কর্পোরেশনকে ইরানের পেট্রোজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বাকি 3 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের জ্বালানি তেল ও পেট্রোজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। মার্কিন অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের 4টি প্রতিষ্ঠান ছাড়াও ইরানের জ্বালানি তেল বিক্রি ও পরিবহনে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় শত শত সিরীয় নাগরিক বিক্ষোভ করেছেন। সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কে জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। দক্ষিণ সিরিয়ায় সামরিকীকরণ নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল ড্রুজ অধ্যুষিত কেন্দ্রীয় শহর সোয়াদের আল কারামা স্কোয়ারে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন যে তারা সিরিয়ার জনগণের স্বার্থে প্রতিনিধিত্ব করে না। বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। আজকের দৃষ্টিপাতে এ সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েলের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও ইরান বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ইরানের ইহুদিরা দেশটির জাতীয় পরিচিতি ও সংস্কৃতি নিয়ে তীব্র গর্ব অনুভব করেন। পশ্চিমা সংবাদ ও গণমাধ্যমগুলোতে ইসলামী ইরানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বলা হয় যে দেশটির ইহুদিদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কারণ ইরানের ইহুদিরা এই দেশটিতে বসবাসের কারণে এবং এখানে তাদের উত্তরাধিকার নিয়ে গর্ব অনুভব করেন। ইহুদিদের সংবাদ সিন্ডিকেট JNS ইহুদিদের সঙ্গে ইসলামী ইরানের সম্পর্ক বিষয়ে এক স্মারক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমা মিডিয়াগুলোই ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার ও রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নেইসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গে যুক্ত আর এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নেইসানের জন্মস্থান ইরান এবং সেখানেই তিনি বড় হয়েছিলেন। নেইসান ইসলামী ইরানে ইহুদিদের অবস্থা সম্পর্কে আরও লিখেছেন, 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যাওয়া সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামী রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের উপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের 30টি সক্রিয় সিনাগগ বা ইহুদি উপাসনালয়, ইহুদি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থা কোনো ধরনের হয়রানির শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করছে। ইসলামী ইরানের সংবিধানে স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষার কথা বলা হয়েছে এবং এমনকি ইরানের সংসদ মজলিসে তাদের প্রতিনিধিও রয়েছে। ইরানের ইহুদিদের রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, 2000 বছরের চেয়েও বেশি পুরনো। তাদের শেকড় বেশ গভীর। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর অন্যতম হল ইরানি ইহুদি সমাজ। ইরানে বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে এবং তাদের অনেকেই ইরানের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের অধিকারী। ইরানের ইহুদিরা সব যুগে সব ধরনের সরকারের শাসনামলে দেশটির অন্যতম ধর্মীয় সম্প্রদায় হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতাও সুনিশ্চিত করা হয়েছে। ইরানের ইহুদিরা দেশটির অন্যান্য সম্প্রদায় ও সংস্কৃতির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। তারা ইরানের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং এখনো ইরানি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরানের ইহুদিরা তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় পরিচিতি রক্ষা করাকে বেশ গুরুত্ব দিয়ে আসছে এবং ইরানের বিভিন্ন অঞ্চলে তথা শহর ও গ্রামে তারা এইসব স্বাতন্ত্র্য বজায় রেখেছে। ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের কারণে ইরানি ইহুদিদের অনেকেই দেশ ত্যাগ করছেন না বা মুহাজির হচ্ছেন না। মোট কথা, ইরানের ইহুদিরা কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই ইরানে বসবাস করছে এবং তারা এই দেশটির ইতিহাস ও সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। উল্লেখ্য, ইহুদি ধর্মের নাম ভাঙিয়ে ও এই ঐশী ধর্মের বিকৃত ব্যাখ্যার আলোকে ফিলিস্তিনের জবরদখলের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল গড়ে তুলেছে ইহুদিবাদীরা এবং একাজে তাদেরকে সহায়তা দিয়েছে উপনিবেশবাদী পশ্চিমা শক্তিগুলো ও বিশ্ব সাম্রাজ্যবাদী আর আধিপত্যকামী মহল। এই শাসক গোষ্ঠী বিশ্বের যে কোনো অঞ্চল থেকে ইহুদিদেরকে ইসরায়েলে আসতে উৎসাহ যোগায় এবং সেখানে তাদের ব্যাপক সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভনও দেখায়। কিন্তু এইসব প্রলোভন সত্ত্বেও ইহুদিদের মধ্যে অনেকেই উগ্র ইহুদিবাদ বা বর্ণবাদী মতবাদকে প্রত্যাখ্যান করেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলিতে ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিরোধের কারণে ইসরায়েল থেকে ইহুদিবাদীদের অনেকেই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। 1948 সালে ব্রিটেন ও মার্কিন সরকারের মদতে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র গড়ে ওঠে। সেই থেকে এ পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন লক্ষাধিক আরব ও ফিলিস্তিনি এবং শরণার্থী হয়েছে আরো কয়েক মিলিয়ন আরব।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। গাজার অবকাঠামো ধ্বংসের পেছনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় শহীদের সংখ্যা বেড়ে 48,348 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, 2023 সালের 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলায় শহীদের সংখ্যা বেড়ে 48,348 জনে পৌঁছেছে। একই সঙ্গে আহতের সংখ্যা বেড়ে 1,11,761 জনে পৌঁছেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস আবু মারজুকের বক্তব্য বিকৃত করায় হামাসের প্রতিবাদ। 13 মার্চ বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব, চলমান সংস্কারের দৃঢ় সমর্থন জানিয়ে ডক্টর ইউনেসকে জাতিসংঘের চিঠি। এবং ব্যবসার ইরানের সাথে ব্যবসা, ভারতের 4 প্রতিষ্ঠানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ এবং সর্বশেষ পাওয়া খবরের অংশবিশেষ শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আসরে।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনার 3টি পর্ব পেরিয়ে আজ 4th পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অনেক ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলছেন, সেজন্য রেডিও তেহরানের স্বাস্থ্য কথার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, কিডনি রোগটির কথা আমরা প্রায়ই শুনি। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3,80,00,000-এরও বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে 40,000-এর বেশি কিডনি পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে প্রতি বছর। রোগটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে, তাই কিডনির সমস্যাটিকে খুবই গুরুত্ব সহ দেখতে হবে। আমরা গত 3 পর্বে কিডনি রোগ কি থেকে শুরু করে কিডনির অবস্থান, আকার, সুস্থ অসুস্থ কিডনি, কিডনি রোগের লক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং রোগ প্রতিকারের উপায় নিয়ে কথা বলেছি। আমাদের অতিথি কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন বিষয়টি নিয়ে। বিশ্ব থেকে আমাদের শ্রোতারাও গত 3 পর্বের আলোচনায় বেশ উপকৃত হয়েছেন সে কথা জানিয়েছেন। তো চলুন এবারে কিডনি রোগ নিয়ে 4th পর্বের মূল আলোচনায় যাওয়া যাক। জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। আমাকে স্বাস্থ্য কথার আসরে আমন্ত্রণ জানানোর জন্য।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আপনি তৃতীয় পর্বের শেষাংশে বলছিলেন কিডনি বিকল হওয়া মানেই ডায়ালাইসিসে চলে যেতে হবে বা কিডনি পরিবর্তন, যেটাকে ট্রান্সপ্লান্ট বলা হয়, সেটি করতে হবে, বিষয়টি তা নয়। তো এখানে ডায়ালাইসিসের কথাটি আপনি বলেছেন, এই বিষয়টি কি, অর্থাৎ ডায়ালাইসিস বিষয়টি যদি আপনি একটু বুঝিয়ে বলেন।
ধন্যবাদ আপনাকে। আসলে ডায়ালাইসিসটা বিষয়টা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে ডায়ালাইসিস জিনিসটা হচ্ছে আপনার, আমরা যখন একটা পেশেন্টের কিডনি দুর্বল হয়ে যায় তখন আমরা সাধারণত তার কারণটা বের করে সেই অনুযায়ী চিকিৎসা দেই, এবং যদি সেটা অ্যাকুট কিডনি ইনজুরি হয়, যেটা আমি আগেও বলেছি, আকস্মিক কিডনি বিকল হয়ে যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় 70-90% ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই খারাপের মাত্রাটা হঠাৎ করে এত পরিমাণ বেড়ে যায় যে দেখা যায় যে এটার জন্য পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে প্রস্রাব একেবারেই কমে গেছে বা একেবারে হচ্ছে না, সেই সময় কিডনিটাকে সাময়িকভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করি সেটাই হচ্ছে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিসটাকে আসলে আমরা সাধারণত দুভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, মানে পেটের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে হিমো ডায়ালাইসিস, যেটা যন্ত্রের মাধ্যমে করা হয়। আর আমাদের দেশে দুটোই সচল আছে, দুটোই করা হয়। সাধারণত দেখা যায় যদি অ্যাকুট কিডনি ইনজুরি হয় সেক্ষেত্রে আমরা মেশিনের মাধ্যমে সাময়িক সময়ের জন্য কিডনিটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই হিমো ডায়ালাইসিসটা করি। আর তার অর্থ এই না যে ডায়ালাইসিস একবার শুরু করলে পেশেন্টের আজমনি করতে হবে, এটা হচ্ছে একটা মডালিটি অফ ট্রিটমেন্ট। মানে একটা পেশেন্টের যেমন অসুস্থ হলে আমরা ওষুধ দিয়ে তাকে সাপোর্ট দিই এবং একসময় সে ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক দিয়ে, ঠিক সেরকম হঠাৎ করে যদি অধিক মাত্রায় কিডনি দুর্বল হয়ে যায় সে সময় কিডনিকে সাপোর্ট দেওয়ার জন্য একটা চিকিৎসা পদ্ধতি হলো ডায়ালাইসিস।
আচ্ছা অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, কোন পর্যায়ে গেলে রোগীর ডায়ালাইসিস করাতে হবে?
যেমনটা আমি আগেই বলেছি, যদি একেআই বা তৎক্ষণাৎ কিডনি দুর্বল জনিত কারণে আমাদের ডায়ালাইসিস শুরু করতে হয়, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনিকে সাময়িক সাপোর্ট দেওয়ার পরে বলা যায় 70-90% ক্ষেত্রে পেশেন্ট সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসে এবং তার আর ডায়ালাইসিস প্রয়োজন হয় না। কিন্তু যদি পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘস্থায়ী কিডনি সমস্যার জন্য ডায়ালাইসিস শুরু করতে হয়, সেক্ষেত্রে তাকে সপ্তাহে 2-3 সেশন হিমোডায়ালাইসিস নিয়ে সে ভালো থাকবে এবং পরবর্তী জীবন তাকে ডায়ালাইসিস নিয়েই চলতে হবে। তবে তিনি যদি ডায়ালাইসিস না করাতে চান বা মুক্ত থাকতে চান, তাহলে আমাদের আরেকটি মডালিটি অফ ট্রিটমেন্ট আছে, যেটাকে আমরা বলি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা হচ্ছে রেনাল ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি প্রতিস্থাপন করা। সেক্ষেত্রে রোগীর কোনো আত্মীয়র কিডনি আমরা রোগীর দেহে প্রতিস্থাপন করে দিই এবং দেখা যায় যদি ম্যাচিং ভালো হয় সেক্ষেত্রে প্রতিস্থাপিত কিডনি সম্পূর্ণ পূর্বের অবস্থায় কাজ করা শুরু করে এবং পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করে এবং এটাতে সে অনেকদিন ভালো থাকে। আর যে ব্যক্তির শরীর থেকে আমরা কিডনিটি নিলাম, সেই ডোনার পেশেন্ট, সে তার অবশিষ্ট কিডনি দিয়ে পরবর্তী জীবন সুস্থভাবে অতিবাহিত করতে পারে। তার মানে এরকম না যে যে কিডনি দিল তার কিডনি দিয়ে দেওয়ার জন্য তার শরীরের একটা অঙ্গহানির জন্য সে খুব দ্রুতই কিডনি রোগে আক্রান্ত হয়ে যাবে, এরকম না। মানে একটা কিডনি নিয়েই আমরা তার স্বাভাবিক লাইফ লিড, যতদিন লাইফ স্প্যান থাকে, পেশেন্ট অতিবাহিত করতে পারে আর কি।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে কিডনি সমস্যার প্রতিকারে ডায়ালাইসিস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
ফিরে এলাম ডায়ালাইসিস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম, ডায়ালাইসিস কি এবং কোন পর্যায়ে গেলে রোগীকে ডায়ালাইসিস করাতে হবে সেসব তো বললেন, কিন্তু খরচের বিষয়টি তো খুবই জরুরি একটা বিষয়। আপনি তো জানেন বাংলাদেশ এবং ভারতের মানুষের অর্থনৈতিক অবস্থার কথা, তো সেই ভাবনা থেকেই জানতে চাইছি ডায়ালাইসিস করাতে খরচ কেমন, কতটা ঝুঁকিপূর্ণ? এটি কিন্তু আজকের পর্বের আমাদের শেষ প্রশ্ন।
ধন্যবাদ। আসলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন যে ডায়ালাইসিস এর খরচ কেমন। আমি যেটা প্রথমেই বলেছি যে ডায়ালাইসিস আমরা সাধারণত দুই পদ্ধতিতে দিয়ে থাকি, একটি হচ্ছে যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর একটা হচ্ছে হিমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা হচ্ছে যে আমাদের বা রোগীর নিজের পেটের ভিতরে আমরা পেটের মানে পেটের নিচের অংশে একটা নল প্রতিস্থাপন করে দিই ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে। এরপর কিছু ফ্লুইড পাওয়া যায় যেগুলো হচ্ছে যে ওই মানে ডায়ালাইসিস জন্য নির্দিষ্ট করে তৈরি করা, সেই ফ্লুইডটা ওই নলের মাধ্যমে পেটের ভিতরে আমরা প্রবেশ করিয়ে দিই। তারপর নির্দিষ্ট সময় কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4 ঘন্টা পেটের ভিতর রেখে দেই। তারপর পেশেন্ট আবার নিজেই সেই পানিটা বের করে ফেলবে। পেটের মধ্যে রাখার ফলে যেটা হয় সেটা শরীর থেকে যে দূষিত বর্জ্য পদার্থ কিডনির বের করে দেওয়ার কথা ছিল সেটা ওই পেরিটোনিয়াল যে ফ্লুইডটা আমরা দিলাম সেটা শোষণ করে নেয়, এবং এটা পরবর্তীতে যখন আমরা পেটের নলের মাধ্যমে ওই ফ্লুইডটাকে বের করে আনি তখন এটা শরীর থেকে বের হয়ে যায়। এটা একদিক থেকে খুবই ভালো এবং সহজ প্রক্রিয়া যে পেশেন্ট নিজেই এটা নিজে করতে পারে এবং এটার জন্য তাকে কোনো হসপিটালে যেতে হয় না, বাসায় বসে এটা করা সম্ভব। আর এইটা সাধারণত একটা পেশেন্ট যখন শুরু করে তখন তার দিনে প্রকারভেদে 4 থেকে 6 লিটার পানি লাগে। মাসে সেই হিসাবে তার খরচ আগে অনেকটাই কম ছিল, এখন অ্যারাউন্ড 40,000 বাংলাদেশি টাকায় 40,000 থেকে 42,000 টাকার মতো খরচ হয়। তাতে পেশেন্ট কিডনির যে সমস্যাটা সেখান থেকে সাময়িকভাবে মুক্ত থাকে এবং পেশেন্ট অনেকটাই ভালো ফিল করে আর কি।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনার অত্যন্ত ব্যস্ততম সময়ের মাঝেও কিডনি রোগ নিয়ে রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন সবাইকে শুভেচ্ছা। সালামু আলাইকুম।
আর সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ডায়ালাইসিসে খরচ কেমন, কতটা ঝুঁকিপূর্ণ, সে আলোচনা কিন্তু আজ আর শেষ করা গেল না। আগামী বুধবারের আসরে এই বিষয়টি দিয়েই স্বাস্থ্যকতার আসর শুরু করব, তখনও আমাদের সাথে থাকতে ভুলবেন না। আর কিডনি সমস্যা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানাবেন। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকুন। আজ এখানেই বিদায় চাইছি স্বাস্থ্যকতার আসর থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
প্রাচ্যবিদদের চোখে মহানবী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দুঃখজনকভাবে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম অনুপম ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পবিত্র ইসলাম ও মহানবীর প্রতি অপবাদ দেয়া হয়েছে অনেক, অন্ধবিদ্বেষ, শত্রুতা ও অজ্ঞতা এসবের কারণ। ইসলাম ও মহানবীর ব্যাপারে এসব অপবাদের জবাব দিয়েছেন অনেক মুসলিম চিন্তাবিদ, এমনকি অনেক পশ্চিমা অমুসলিম মনীষীও। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ধর্ম শিক্ষা বিষয়ের অধ্যাপক কার্ল আর্নেস্ট এমন পশ্চিমা ব্যক্তিত্ব বা মনীষীদেরই একজন। এ প্রসঙ্গে গত পর্বে আমরা কার্ল আর্নেস্টের বক্তব্যগুলোর কিছু অংশ তুলে ধরেছি। অধ্যাপক কার্ল আর্নেস্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের অনুসরণ শীর্ষক বইয়ে ইসলাম ও মহানবী সম্পর্কে নানা অপবাদের জবাব দিয়েছেন। তিনি এ বইটি লিখেছেন 11 সেপ্টেম্বরের ঘটনার পর, যখন মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমাদের প্রচার যুদ্ধ আবারও জোরদার হয়। আর্নেস্ট এ বইয়ে মহানবীর অনুপম সুন্দর চরিত্র তুলে ধরে ধর্মগুলোর মধ্যে সংলাপের পথ খুলে দিয়েছেন।
অধ্যাপক কার্ল আর্নেস্ট ইসলামের দুই প্রধান স্তম্ভ কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখেছেন। তার মতে কোরআন বেশিরভাগ ক্ষেত্রেই এঞ্জেল বা বাইবেল এবং তাওরাতের চেয়ে বেশি পবিত্র গ্রন্থ। আর্নেস্ট মহানবীকে বিশ্বজনীন ব্যক্তিত্ব বলে উল্লেখ করেছেন। মহানবীর অনুপম সুন্দর চরিত্র ও ব্যবহারকে তিনি পশ্চিমাদের সামনে তুলে ধরেছেন। বিশেষ করে আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম নাহজুল বালাখাই মহানবীর বৈশিষ্ট্যগুলোর যে সুন্দর বর্ণনা দিয়েছেন, আর্নেস্ট তার লেখাই সে চিত্রেরই প্রতিফলন ঘটিয়েছেন।
ন্যায় বিচার ও মানবতার সর্বোচ্চ আদর্শের সর্বোত্তম অনুসারী আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, এভাবে সময় গড়িয়ে যুগের পর যুগ অতিক্রান্ত হল, পিতারা মৃত্যুবরণ করল এবং সন্তানেরা তাদের স্থানে এল সুদীর্ঘ সময় পার হবার পর। আল্লাহ তার অঙ্গীকার পূরণার্থে এবং পয়গম্বরের ধারা সমাপ্তি করে মুহাম্মদকে নবী ও রাসুল করে পৃথিবীতে পাঠালেন। অন্য পয়গম্বরদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল। মুহাম্মদের জন্ম ছিল অতীব সম্মানজনক এবং চরিত্র বৈশিষ্ট্য ছিল সুখ্যাতিপূর্ণ। সে সময়ে পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে দলভুক্ত ছিল, তাদের মত ও পথ ছিল বিবিধ, চিন্তাধারা ছিল বিক্ষিপ্ত এবং তারা ছিল একে অপরের সাথে বিবাদমান। তারা সৃষ্টিকে আল্লাহর সাদৃশ্য করত অথবা তার মহিমান্বিত নামসমূহ বিকৃত করত অথবা তিনি ছাড়া অন্য কিছুকে ক্রিয়াকর্ম সম্পাদনকারী মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে সুপথ দেখালেন এবং তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তিনি তাদেরকে অজ্ঞতা থেকে ফিরিয়ে আনলেন। মহানবী সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম আরও বলেছেন,
অতঃপর আল্লাহ মুহাম্মদকে তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য মনোনীত করে তার মহিমান্বিত নৈকট্য দান করলেন এবং এ পৃথিবীতে থাকার অনেক অনেক ঊর্ধ্বের মর্যাদাশীল বিবেচনা করে তাকে এ পৃথিবী থেকে তুলে নিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ফলে তিনি মহাসম্মানের সাথে তাকে নিজের সান্নিধ্যে নিয়ে গেলেন। মুহাম্মদ ও তার বংশধরদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। হযরত আলী আরও বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ছিলেন খোদাফিরুদের মধ্যে শীর্ষস্থানে এবং তিনি সুপথ অন্বেষণকারীদের জন্য দৃষ্টি খুলে দেওয়ার ও অন্তর্দৃষ্টির মাধ্যম। তিনি উজ্জ্বলতম প্রদীপ ও তারকা। মহান আল্লাহ তাঁকে নবীদের মধ্য থেকে বেছে নিয়েছেন এবং তিনি অজ্ঞতার আধারে হেদায়েতের আলো ও প্রজ্জ্বল প্রদীপ। মহান আল্লাহ মহানবীকে প্রজ্ঞার এবং মহা উৎসে পরিণত করেছেন। তিনি একজন ভ্রাম্যমান চিকিৎসকের মতো, যিনি যেখানে রোগীদের পান সেখানেই তাদের চিকিৎসা করতেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম আরও বলেছেন, তার পন্থা ও প্রথা ভারসাম্যপূর্ণ এবং জীবনযাপনের পন্থা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার কথা সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরে, তার নির্দেশ ও রায় ন্যায় বিচারপূর্ণ। শত্রুদের একতা তাকে সত্যের প্রচার থেকে বিরত করতে পারেনি। শত্রুরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিত। রিসালাতের নূরকে নিভিয়ে দেওয়ার যে প্রচেষ্টা শত্রুরা চালিয়েছিল তা সফল হয়নি।
অধ্যাপক কার্ল আর্নেস্ট নতুন দৃষ্টি নিয়ে বর্তমান যুগের বিশ্ববাসীর কাছে মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন। তিনি মহানবীর অনুপম ও মহান ব্যক্তিত্বের প্রতি দরুদ পাঠিয়েছেন। মহানবী সম্পর্কে হযরত আলী বলেছেন, আল্লাহর রাসুলকে সাক্ষী, শুভ সংবাদ প্রদানকারী ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। তিনি ছিলেন বিশ্বের পবিত্রতম শিশু, নিষ্পাপতম যুবক, আচরণে পরিশুদ্ধদের মধ্যেও পরিশুদ্ধতম এবং যারা উদারতা চাইত তাদের জন্য উদারতম। রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সত্য অনুসন্ধানকারীদের জন্য উজ্জ্বল প্রদীপ শিখা জ্বালিয়েছিলেন এবং বিভ্রান্তদের জন্য উজ্জ্বল আলোক বর্তিকা রেখে গেছেন। সুতরাং হে আল্লাহ, তিনি তোমার বিশ্বস্ত আমানতদার, বিচার দিনে তোমার সাক্ষী, তোমার নিয়ামত স্বরূপ প্রতিনিধি এবং তোমার রহমত স্বরূপ সত্যের বাণীবাহক। হে আমার আল্লাহ, তোমার ন্যায় বিচারের প্রসাদ থেকে এবং তোমার বেশি বেশি নিয়ামত থেকে তাকে তুমি পুরস্কৃত করো। একই প্রসঙ্গে হযরত আলী আরো বলেছেন,
হে আমার আল্লাহ, তার নির্মাণকে অন্য সব নির্মাণ থেকে উঁচু করো। যখন তিনি তোমার কাছে আসেন তখন তাকে সম্মান করো, তোমার কাছে তার মর্যাদা সমুন্নত করো, তাকে সম্মানিত মর্যাদা প্রদান করো এবং তাকে গৌরব ও বিশিষ্টতা দিয়ে পুরস্কৃত করো। বিচারের দিনে আমাদেরকে তার দলভুক্ত করো, যাতে আমরা লজ্জিত না হই, অনুতপ্ত না হই, দিগ্ভ্রান্ত না হই, প্রতিশ্রুতি ভঙ্গকারী না হই, বিপথগামী না হই, গোমরা না হই এবং প্রলুব্ধ না হই। তো শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর উপায় নিয়ে আলোচনা করেছি গত আসরেও। বলেছি, ভার্চুয়াল জগৎ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার। বর্তমানে স্মার্ট মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে। তরুণ সমাজের অনেকের হাতে রয়েছে স্মার্ট মোবাইল। এর ফলে যেখানে সেখানে যখন তখন ইন্টারনেট ব্যবহার করতে পারছে তরুণ তরুণীরা। ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করতে হবে এমন পরিস্থিতি এখন আর নেই। অনেক সময় দেখা যায় শিশু কিশোররা ঘরের বাইরে গিয়ে ইচ্ছেমতো বিভিন্ন সাইট ভিজিট করছে। এ অবস্থায় সাময়িক সমাধান হলো কম বয়সী সন্তানদেরকে স্মার্ট মোবাইল দেওয়া যাবে না, কিন্তু সমস্যা হলো নিজের না থাকলেও অনেকেই বন্ধু বা সহপাঠীদের কাছ থেকে মোবাইল ধার নিয়ে ইন্টারনেট ব্যবহার করে। এ অবস্থায় সন্তানদেরকে ইন্টারনেটের খারাপ দিক সম্পর্কে সচেতন করে তোলা ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। বড়দের তত্ত্বাবধান ছাড়া ইন্টারনেট ব্যবহার করলে যে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তা সন্তানদেরকে বোঝাতে হবে।
বাস্তবতা হলো অনিয়ন্ত্রিতভাবে ইন্টারনেট ব্যবহারের কারণে আজকের শিশু কিশোররা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ছে। তাদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে নতুন নতুন মানুষের। এভাবে কেউ কেউ তাদের খুব কাছের মানুষ হয়ে উঠছে। কিন্তু ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। একটু অসচেতনতার কারণে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, ইন্টারনেট ব্যবহারকারীদের একটা বড় অংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছে। ছদ্মবেশে বখাটেপনা ও উত্তক্ত করা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অহরহই হচ্ছে হ্যাকিং, ঘটছে ব্ল্যাকমেইলের মতো নানা ঘটনা। বাংলাদেশ ও ভারতে এ ধরনের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। অনেক সরল মনা বাবা মা তাদের সন্তানদেরকে আরও বেশি আধুনিক করতে অল্প বয়স থেকেই ইন্টারনেটে অভ্যস্ত করে তুলছেন। কিন্তু ইন্টারনেটের অবাধ ব্যবহার যে সন্তানের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে তা একবারও খেয়াল করছেন না।
ইন্টারনেটের মাধ্যমে নানা অপরাধে উস্কানি দেয়া বা অপরাধে জড়িয়ে ফেলার মতো ঘটনা এখন অহরহই ঘটছে। অনেকে এখন শখের বসে ইন্টারনেটে নিজের বয়স গোপন করে। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত একটি ঘটনা তুলে ধরছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের রাজবাড়ী জেলার তরুণী মনীষার সঙ্গে পরিচয় ঘটে তরুণ বাহারুলের। এরপর এই পরিচয়ের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। তরুণের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যান ওই তরুণী। সেখানে গিয়ে তিনি জানতে পারেন তরুণ তার চেয়ে বয়সে 7 বছরের ছোট। কিন্তু ইন্টারনেটে তরুণ তার বয়স বেশি উল্লেখ করে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল। তরুণী মনীষা প্রতারণার বিষয়টি উপলব্ধি করার পর গণমাধ্যমকে বলেন, বাহারুলের বয়স যে এত কম তা জানা থাকলে আমি তার সঙ্গে সম্পর্ক গড়তাম না এবং তার বাড়িতেও যেতাম না।
বয়স গোপন করে প্রতারণা ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর একটা বড় অংশেরই বয়স 18 বছরের নিচে। এদের বেশিরভাগই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে। সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগগুলো খতিয়ে দেখলে এ ধরনের নানা ঘটনা চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডেন্টিটি তৈরি করেও অসংখ্য প্রতারণার ঘটনা ঘটছে। বিশেষ করে নারীরা অনেকেই এ বিষয়ে ভুক্তভোগে। ইউটিউব সহ অনেক প্রাপ্তবয়স্কদের সাইটে গোপনে ধারণকৃত ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন ঘটনা প্রায় সব দেশেই ঘটছে। বর্তমানে আরও নানা উপায়ে ইন্টারনেট ব্যবহারকারীদেরকে বিপদে ফেলা হচ্ছে। অনেক সময় আকর্ষণীয় নানা অফার দিয়ে ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্টে চিঠি আসে। অনেক সময় বিখ্যাত কোনো প্রতিষ্ঠান ও পরিচিত বন্ধুর নাম ব্যবহার করে প্রতারকরা। তারা এ ধরনের নাম ব্যবহার করে, কারণ এর ফলে যিনি ইমেল পেলেন তিনি আস্থার সঙ্গে তা খুলে দেখেন এবং পড়ার চেষ্টা করেন। কিন্তু এগুলো আসলে ফিশিং ইমেল। এ ধরনের ইমেলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। এ অবস্থায় সাইবার নিরাপত্তা জোরদারে সবার আগে সচেতনতা জরুরি। নিজে সচেতন হলে অনেক ঝুঁকি সহজে মোকাবেলা করা সম্ভব।
এর পাশাপাশি কম্পিউটার অপারেটিং সিস্টেম আপ টু ডেট রাখা উচিত। অ্যান্টিভাইরাস ব্যবহার করলে ভাইরাসের আক্রমণ থেকে কম্পিউটার সিস্টেমকে নিরাপদ রাখা সম্ভব। নিজের প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখা উচিত। বিজ্ঞাপন দেখলে ক্লিক দেওয়া যাবে না। অপরিচিত ইমেল খোলা ঠিক নয়। শুধুমাত্র ইমেল ওপেন করার কারণেই তথ্য চলে যেতে পারে হ্যাকারের কাছে। অনেক সময় দেখা যায় উগ্রপন্থীরা ইন্টারনেটের মাধ্যমে নানা উপায়ে মানুষকে নিজেদের কাছে টেনে নিচ্ছে। এজন্য ইন্টারনেট ব্যবহারকারীদেরকেও সতর্ক হতে হবে। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সতর্কতা ও সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের পক্ষ থেকে গণসচেতনতা কর্মসূচি হাতে নিতে হবে। নিরাপদ ইন্টারনেটের ব্যবহার বিধি পাঠ্যপুস্তকে সংযোজন করতে হবে। ইন্টারনেটের নিরাপদ ব্যবহারকে সংস্কৃতিতে পরিণত করতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করতে এবং সন্তানদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়তে যে কোনো মূল্যে শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করতে হবে। শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে ব্যক্তি বা পারিবারিক জীবনের শান্তি নিশ্চিত হবে না। জীবনকে সুন্দরভাবে সাজাতে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও জীবনশৈলীর আগামী আসরে। Thank you.